اہل سنت کا بیڑا پار اصحاب حضور نجم ہے اور نام ہے عطرت رسول اللہ کی.
الحمد للہ رب العالمین، صلاۃ والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ. الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. رحمت للعالمین، شافی المذنبین حضرت النور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کرچن، যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহররমুল হারামের স্পেশাল ট্রান্সমিশন ফয়জানে সাহাবা ও আহলে বাইত এর মধ্যে আজকেরও আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি, দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। ফয়জানে সাহাবা ও আহলে বায়াতের মধ্যে আমরা তেলাওয়াত শ্রবণ করে থাকি, কালাম শ্রবণ করে থাকি, পাশাপাশি একটি বিষয় সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করতে থাকি, যার মাধ্যমে সাহাবা এবং আহলে বায়াতের মোহাব্বত আমাদের দিনের মধ্যে চলে আসে। মাদানী দর্শকবৃন্দ, আসুন মূল পর্বে যাওয়ার শুরুতে কিছু ভালো বলে আমরা নিয়ত করে নেব। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। যে কোনো ভালো কাজের শুরুতে যদি ভালো নিয়ত না থাকে তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের শুরুতে নিয়ত যত বেশি হবে তত সওয়াব তত বেশি হবে। সেজন্য আমরা নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছাব এবং সওয়াব অর্জন করব। সম্ভব হলে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুলগুলো লিখে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা তেলাওয়াত শ্রবণ করব। আরাফাত ভাই আমাদের সাথে রয়েছেন, আসুন তেলাওয়াত শ্রবণ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় দেখেন দর্শক বিন্দু, আসুন আমরা কোরআনে পাক তেলাওয়াত শ্রবণের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাস সহকারে, একনিষ্ঠতা সহকারে কোরআনে পাকের তিলাওয়াত করব। সাথে সাথে আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজকর্ম থেকে বিরত থেকে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء صحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. كذبت ثمود بطغواها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم. ما شاء الله কালাম উল্লাহ শরীফ থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করে নিয়েছি। নাথ খাওয়ার কাছেও যাব, নাথ শরীফ শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সম্পর্কে জানব। আজকের যে বিষয় আমরা নিয়েছি মাদানী ফুল, আমরা এই করব, মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, তো মুবাল্লিগিন থেকে মাদানী ফুল, গুরুত্বপূর্ণ মাদানী ফুল আজকে নিব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলের জানা উচিত। আর আমরা বিগত অনুষ্ঠানগুলোতে সাহাবা এবং আহলে বাইতে আথার আলিম রেদওয়ানদের বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনেছি, তাদের জীবনী সম্পর্কে জেনেছি, এবং তাদের জীবনী থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় মাদানী ফুল আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই কারবালার ঘটনার মধ্যে যাকে নিয়ে সংগঠিত হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে শহীদ করেছিলেন নির্মমভাবে, তো সেই ইয়াজিদি বাহিনী, এদের পরিণাম কি হয়েছিল, এদের পরিণতি কি হয়েছিল, শেষ পরিণতি কি হয়েছিল, এ সম্পর্কিত আজকের বয়ান শ্রবণ করব, যাতে করে আমরাও শিক্ষা লাভ করতে পারি যে এই ইয়াজিদি বাহিনী থেকে আমাদের নিজের আমলকে, নিজের আকায়েদকে বাঁচাতে হবে। নিঃসন্দেহে আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। তো একজন মুসলমান হিসাবে সে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাতের সুধা পান করিয়েছে, অর্থাৎ তাকে যে হত্যা করেছে, তাকে তার প্রতি ভালোবাসা পোষণ, এটা তো সম্ভবই নয়। কেননা ফয়জানে সাহাবা আহলে বায়াতের মধ্যে, আহলে বায়াতের পরিচয় আমরা লাভ করেছি, আহলে বায়াতের মহাব্বত দিনের মধ্যে থাকতে হবে সেটা আমরা শ্রবণ করেছি। তো এই আহলে বায়াতের সাথে যারা শত্রুতা পোষণ করেছে, আহলে বায়াতকে যারা নির্মম ভাবে শহীদ করেছে, এই আহলে বায়াতকে যারা সম্মান শ্রদ্ধা করেনি, তাদের সাথে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, অর্থাৎ এর আগেই ফরমান আমরা শুনেছি বিগত অনুষ্ঠানগুলোতে, যে ব্যক্তি হুসাইন যদি আল্লাহ তাআলা আনহুকে কষ্ট দিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সে আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে কষ্ট দিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। তো সেজন্য আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় কারা কষ্ট দিয়েছিল, কে কষ্ট দিয়েছিল, সেই যারা কষ্ট দিয়েছে তাদের তো আমরা পরিণতি শ্রবণ করি এবং এ থেকে আমরা শিক্ষা তো অর্জন করি। এজন্যই আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইয়াজিদিদের পরিণাম, এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যাব আমাদের আরাফাত ভাইয়ের কাছে, যে আরাফাত ভাই আজকের আমাদের যে পরিণাম ইয়াজিদিদের পরিণামের সম্পর্কে আপনার বয়ান।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ঘটনা এভাবে রয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো আহলে বাইত এর মধ্যে রয়েছেন, তো রসুল পরিবারের সাথে যারাই বিয়াদবি করেছে না, তাদেরকে আল্লাহ তাআলা তাদের বিয়াদবি শাস্তি আল্লাহ দিয়েছে, জায়গায়
জায়গায়
আখেরাতেও পাবে, এবং এদের এটা শাস্তি এরকম যে এটা বর্ণনার বাইরে, কেননা তারা আহলে বাইতকে কষ্ট দিল, তার মানে আল্লাহ রসুলকে কষ্ট দিল। যেখানে সাধারণ মুসলমানকে কষ্ট দিলে আল্লাহ রসুল, সাধারণ মুসলমানকে যারা কষ্ট দেয় তাহলে কি সে যেন আল্লাহ রসুলকে কষ্ট দিল, আর আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলা কষ্ট দেওয়া। তো সেখানে আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে তারা নিশ্চয় তারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। আর আমরা কিন্তু এতদিন শুনেছি আহলে বাইতের মহাব্বত এটা হচ্ছে আবশ্যক, যেভাবে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেখানে মহাব্বত আবশ্যক, ভালোবাসা আবশ্যক, ভালোবাসা ওয়াজিব, সেখানে আবার আহলে বাইতকে কষ্ট দেওয়া, আসলে তো এটা তো অবশ্যই এরকম কষ্ট দিলে নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। এভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যখন এদের উপর বিভিন্ন তারা বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন শাস্তি, বিভিন্ন আপনার এদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন শাস্তি যখন আসছিল, এটা কি এটা নরমাল বলে মানে এটা কিছুই না এরকম বলে তারা উড়ে দিত। তো বলতেছে রসুল পরিবারের সদস্যদের সাথে বেপরোয়া ও বিয়াদবি পূর্ণ আচরণের করুণ ও মর্মান্তিক পরিণতি এরা দেখেছে, অনেক কিছু দেখে নিল, এরপরও তারা এটাকে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব হিসেবে এটা তারা মনে করলো না, এটা বলে নরমাল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটা আযাব। তো এরপর এক বিয়াদব ইয়াজিদি সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন বাক্য বলে কষ্ট দিতে লাগলো, বিভিন্ন বাক্য সে যখন বলতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাগুলো শুনে এর বাক্যগুলো শুনে অনেক কষ্ট পেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন অনেক কষ্ট পেলেন তো তিনি এই কষ্ট সহ্য করতে পারলেন না, আর আমরা জানি কোন আল্লাহ তাআলার কোন মাহবুব বান্দা যখন কষ্ট পায় তখন কিন্তু আল্লাহ তাআলাও কিন্তু আর তার কষ্টের যে কষ্ট দিয়েছে তাকে কিন্তু শাস্তি দিয়ে থাকে,
তাকে ছাড় দেওয়া হয়,
কারণ কি আল্লাহ তাআলা মহব্বত করে, যে যাকে মহব্বত করে তখন কিন্তু আপন মানুষকে কষ্ট দিলে সেও কিন্তু সহ্য করতে পারে,
কষ্ট পেয়ে থাকে, যেটা আমরা এই যে সূরা লাহাবের মধ্যেও আল্লাহ তাআলা কোরআনে পাকে
আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। তো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন এভাবে আপনার বিভিন্ন বাক্য বলে কষ্ট দিল তখন আল্লাহ তাআলা তখন এই কষ্টের জবাব বিভিন্ন ভাবে দিয়েছেন। তো এভাবে যখন এখানে কষ্ট দিল এই জায়গায় তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন খুব কষ্ট পেলেন তারপর আল্লাহ তাআলা এটা শাস্তি স্বরূপ যে সে আল্লাহর আযাবে প্রচন্ড আঘাতে সে হতবাকা দরায় শাই হলো, কিভাবে তার ধরনটা এভাবে হলো আযাবের ধরনটা, হঠাৎ সে ইয়াজিদি তার হাজতের প্রয়োজন হলো,
আচ্ছা
তো তার হাজত এমন অবস্থা হলো যে সে তার হাজত সামলাতে না পেরে তাড়াতাড়ি আপনার ঘোড়া থেকে নেমে একদিকে দৌড় দিল, আর একদিকে দৌড় দিয়ে সে উলঙ্গ হয়ে বসে পড়লো। হঠাৎ সে যখন সেখানে বসে পড়লো না একটি কালো বিচ্ছু এসে তাকে দংশন করলো, বিচ্ছুর এমন বিষাক্ত ছোবল ছিল যে সে
ময়লাযুক্ত অবস্থায় ছটফট করতে লাগলো সেই ব্যক্তি, সেই ইয়াজিদি বাহিনী। অতঃপর তার বাহিনীর সামনে করুণ ভাবে সে লাঞ্ছিত হল, আর সে বিয়াদব সেই ইয়াজিদ বাহিনীর এই ব্যক্তি সে সেখানেই এরকম লাঞ্ছিত অবস্থায় প্রাণ হারালো। তো তারা এবারও কিন্তু, অর্থাৎ এরকম ঘটনা হওয়ার পরও, এর আগে তো অনেক ঘটনা হলো, এই ঘটনা হওয়ার পর এরকম বিয়াদবের শাস্তি, এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম শাস্তি আসার পরও, তারপর কিন্তু তারা অনেক বিয়াদবি করেছে,
সংশোধন হয়নি।
ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আরো শুনবো ইনশাআল্লাহ।
আসলে যারা বেয়াদব হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী করা তার আলের সাথে,
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআহিম ওয়া আলা আবসারহিম ওয়া শাম,
জি, এরপরে আযাবের কথাও আসছে,
ওয়ালাহুম আযাবুন আযীম, এরও আসছে।
তো এই যে ব্যাপারগুলো, যারাই আপনার বেয়াদবিপূর্ণ আচরণ করেছে তাদেরকে দেখে কিন্তু অন্যদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু শিক্ষা গ্রহণ করতে কেন পারেনি, হয়তো এই আয়াতের ই হয়েছে যে তাদের কানে চোখে মুখে মোহরঙ্কিত করে দেয়া হয়েছে, যে তাদের হয়তো নসিবের মধ্যে হিদায়ত লিপিবদ্ধ নেই, যেহেতু তারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছে। যাই হোক, আমরা আরো অসংখ্য ঘটনা শ্রবণ করবো, আজকের ইয়াজিদিদের পরিণাম আমরা শ্রবণ করব, কিন্তু আসুন আমরা কালাম শ্রবণ করে নিই। নাফসা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আহমদ রেজা ভাই, ওনার থেকে ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ।
صلوا على الحبيب صلى الله تعالى محمد صلى الله عليه واله وسلم صلاه والسلام عليك يا سيدي يا رسول الله ইসলাম এর মধ্যে চলে। দর্শকবৃন্দ, আসুন ভালো ভালো নিয়ত করে নিই, কারণ হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আল্লাহ তাবারক তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে হামদ, নাত ও কালাম পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং মাহবুব আলী সালাত ও তসলিমের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য সওয়াবের উদ্দেশ্যে মহব্বত সহকারে, মনোযোগ সহকারে, দৃষ্টিকে বন্ধ রেখে ইনশাআল্লাহ শ্রবণ করতে চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া السلام عليك يا حبيب الله، والسلام عليك يا حبيب الله. ربنا يا ربنا ربنا يا ربنا جب پڑے مشکل سے مشکل کشا کا ساتھ ہو ربنا یا ربنا ربنا یا ربنا یا الہی بھول جاؤں نزع کی تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو یا الہی گور جبائے سخت رات ان کے پیارے منہ کے صبح جا فضا کا ساتھ ہو یا الہی جب پڑے محشر میں شورے داروں گی یا الہی جب پڑے محشر میں شورے داروں گی امن
دودھ دینے والے پیارے پیشوا کا ساتھ ہو ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا یا ربنا 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 لا الہی جب سر شمشیر پر چلنا پڑے رب سلم کہنے والے غم زدہ کا ساتھ ہو یا الہی جب رضا خوابے گرا سے سر اٹھا یا الہی جب رضا خوابے گرا سے سر اٹھا دولت بیدار عشق مصطفیٰ کا ساتھ ہو ربنا یا ربنا 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 ربنا یا ربنا
صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم ماشاءاللہ ماشاءاللہ اعلی حضرت رحمتہ اللہ علیہ خوب سندر ایک مناظرہ ہم شرون کرچی اللہ تعالی ہم کو دنیا آخرت اتم بنا قبر و حشر آخرت بصیرت میزان یہ سکل بپد آپد تھی ہم سکل کی حفاظت کروک آمین منور بھائی آج کے بشے سمپرکے آپ مدنی پھول یادیدیدر کرون پرینتی کیمن ہوئے چھلو کی ابستھا
بستوی پکھے اہل بیت محبت جارن تھا جتو بیشی تادر شانے جارا بیادو بھی کورے تھے تادر پو دی تا تو بیشیو گھینا جن میں ساسکی آما دیر جے بیشوائی یادیدیدر پرینتی شے شموئے شدو تادر شادے اہل بیتر সদস্যদের সাথে খারাপ আচরণ ছিল তাই নয় বরং তাদের সেই কর্মের উত্তরসূরি আজও পর্যন্ত দুনিয়াতে অনেক রয়েছে
আচ্ছা
যেটা আমরা চারিদিকে দেখতে পাই নবীর শানে বেয়াদবি আহলে বাইতের শানে বেয়াদবি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি ইত্যাদি তা আমাদেরকে বুঝতে হবে বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি আমরা আহলে বাইতকে ভালোবেসে থাকি তাহলে তাদের যারা বিরুদ্ধাচরণ করছে তাদের কটুক্তি এবং আহলে বাইতের শান মান নিয়ে যারা অবমাননাকর কথা বলে তাদের কথার মধ্যে আমাদের কখনো কান দেওয়া উচিত নয় বরং তাদেরকে ঘৃণা করা উচিত এবং আহলে বাইতকে মহব্বত করে যাওয়া উচিত ইয়াজিদি বাহিনী যেই মর্মান্তিক ঘটনাগুলি ঘটিয়েছিল তাদের মধ্যে অসংখ্য কবিরা গুনাহ অসংখ্য কোরআনুল কারিমের আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচরণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের বিরুদ্ধাচরণ আহলে বাইতের সদস্যদের বিরুদ্ধাচরণ তাদের কর্মকাণ্ডের মধ্যে ফুটে উঠেছিল পাওয়া গিয়েছিল তাদের কাজের মধ্যে জুলুমের কোনো শেষ সীমানা ছিল না রওজা পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পুতো পবিত্র দরবারের সাথে বেয়াদবি
জি
আহলে বাইতের সদস্যদেরকে নির্মমভাবে কষ্ট দেয়া বিশেষ করে অন্যান্য যে কাজ রয়েছে তার প্রতিটি কাজের মধ্যে তো নিকৃষ্ট এবং জঘন্য সে ভাব ফুটে উঠেছিল পাশাপাশি তার তিনটা কাজ খুবই জঘন্য ছিল
আচ্ছা
একে তো প্রতিনিয়ত জুলুম করা
জি
জুলুমের আঞ্জাম এটা খুবই ভয়ানক
জি জি
দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনুল কারিমে যে বিষয়বস্তু রয়েছে আয়াতে কারিমের মধ্যে আহলে বাইতকে ভালোবাসা যে এত নিয়ামতের পরিবর্তে শুধুমাত্র যাতে মানুষ মুসলমান আহলে বাইতকে ভালোবাসে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন
জি
তো সেটা ইয়াজিদ বাহিনী সেই আয়াতে কারিমার বিরুদ্ধাচরণ করে
আচ্ছা
সেটার উপর আমল করেনি নাম্বার তিন যে একজন মুসলমানকেও যদি না হোক অন্যায়ভাবে হত্যা করে এটা যে পরিণাম আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা সেটা জানা সত্ত্বেও সেই বাণীর প্রতি ভ্রুক্ষেপ না করে তারা অন্যায় ভাবে আহলে বাইতের সদস্যদেরকে কারবালার ময়দানে শহীদ করেছে। তো তাদের অন্যান্য আঞ্জাম তো রয়েছে পাশাপাশি এই যে তিনটি আঞ্জাম, তো তাদের এই তিনটার ভয়ানক যে আজাব কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে আমি এই বিষয়টি উপস্থাপন করব। প্রথমে আমাদেরকে একটু সংক্ষিপ্ত জানা দরকার যে জুলুম কাকে বলে। নর্মালি আমরা জুলুম তো শুনি, জুলুম হচ্ছে, জুলুম হয়, তো জুলুমটা কি? অনেক সময় দেখা যায় যে মানুষ জুলুম করার পরও সে বুঝতে পারে যে আমি জুলুম করছি। তো এই ক্ষেত্রে জুলুম এর সংজ্ঞা দিকে বলেছেন, ইসলামী শরিয়তে জুলুম বলতে বোঝায় কারো হক আত্মসাত করা, কাউকে বিনা অপরাধে শাস্তি দেয়া, কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ইত্যাদি। এই সংজ্ঞা অনুযায়ী যদি দেখি আমরা আহলে বাইতের সাথে বিনা অপরাধে তারা, তাদের অপরাধ ছিল না আহলে বাইতের সদস্যদের,
কিন্তু তাদের হতেই পারে না,
হতেই পারে না। যখন ইসলামের প্রারম্ভে বিভিন্ন অমুসলিমদের সাথে যখন যুদ্ধ হতো ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমরা জানি যে মুসলিম সংখ্যা অল্প থাকার কারণে ওই সময় যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য নারী পুরুষ তাদের এত নিষেধাজ্ঞা ছিল না। সাহাবাই কেরাম কম অল্প ছিল, সংখ্যাগরিষ্ঠতার পরিমাণ কম ছিল, তো ওই সময় নারী ধরো এক পর্যায়ে ছিল এরকম মানে অংশগ্রহণ করা, কিন্তু পর্যায়ক্রমে যখন মুসলমান বাড়তে থাকলো তখন মহিলা শিশু বৃদ্ধ এদের পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে তাদের বিভিন্ন প্রেক্ষাপটে অনেকের নিষেধাজ্ঞা চলে এসেছে, এবং এরপর এক সময় এমন এসেছে যে যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। তা আমরা যদি ইসলামের প্রথম যে বিষয়গুলি দেখি তো সেখান আর এই কারবালার ময়দান যদি আমরা মিলাই এর মধ্যে ঘটনার মধ্যে, তখন দেখবো যে আহলে বাইতের সদস্যের মধ্যে শিশু ছিল ছয় মাসে আলী আসগর, আমার জানগণ ছিলেন পর্দানাসীন আহলে বাইতের সদস্যরা ছিলেন,
যে ডিটেলস আমরা ইনশাআল্লাহ তাআলা অর্থাৎ কারবালার যে ঘটনাগুলো নির্মম ঘটনাগুলো ঘটিয়েছে ওখানে যে হয়েছে এর কিছু বিশ্লেষণ ধর্মী মানে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে যেতে চাচ্ছি।
আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, তো এখানে তাদের সেই মন মানসিকতা ছিল না বিধায় তাদের তো কোনো ত্রুটির অপরাধের কোনো সুযোগই নেই, তারা ছিল নিরপরাধ, তারা দিনের জন্য বের হয়েছিলেন এবং তাদের উপরে তারা অন্যায়ভাবে অত্যাচার করেছিল, তো তারা জুলুম করেছিল আর অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছিল। এর পরিণতি কি আসলে আমরা শ্রবণ করি, সুনানে তিরমিজি খণ্ড তৃতীয় পৃষ্ঠা 100 হাদিস নং 1403 এতে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন ইসা তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি ও হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারাও একজন মানুষের হত্যাকাণ্ডে শরীক থাকে, আল্লাহ তাআলা তাদের সকলকেই উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে।
আল্লাহ
আল্লাহ, এখানে চিন্তা করুন যে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বোঝা গেল যে একজন মানুষ
অন্যায়ভাবে হত্যা,
পূর্বে বলেছিল যে একজন মুসলমানকে কষ্ট দেওয়া মানে আল্লাহ নবীকে কষ্ট দেয়া, সে জায়গায় আহলে বাইতের সদস্যদেরকে নিরপরাধ অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয়েছে এবং তাদেরকে অন্যায়ভাবে নিরপরাধ থাকা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে, তো তাদের ঘোষণা তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তো তাদের পরিণতি সম্পর্কে আমরা আরো শুনব, তো আলোচনা আমরা যতই শুনি না কেন যদি আমাদের ভিতরে সেই মাপকাঠি তৈরি করতে না পারি বাপু, যে আমাদের চোখ বন্ধ আহলে বাইতের শান ও মানের দিকে, আমাদের চোখ বন্ধ যে বাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের উপর ছিলেন এবং তার যারা ছিল সঙ্গী সাথী প্রত্যেকে হকের উপর ছিলেন এবং তারা ছিলেন জান্নাতি।
এখানে একটা জিনিস তো আমরা ফাইন্ড আউট করতে পারি, দর্শকরাও হয়তো আমাদের সাথে রয়েছেন তারাও একমত হবেন, একমত না হয়ে উপায় নেই, একমত না হয়ে উপায় নেই, কেউ যদি একমত না হতে পারে তার তার জন্য দুর্ভাগ্য, তার ইমানের অনেক বড় ঘাটতি থাকবে। এর কারণ হচ্ছে নবী পরিবার হচ্ছে কেমন পরিবার সেটা আমরা এই ফয়জুল সাহাবা আহলে বাইত থেকে আমরা অনেকটা কিন্তু জানতে পেরেছি, বিশেষ করে জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার বলা হয় ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো সেখানে কেউ যদি মনে করে যে ইমাম হুসাইন সে ক্ষমতার লোভে পড়ে এরকম কাজ করেছে, তার অন্যায় ছিল, তাহলে তার ইমানের কত বড় ঘাটতি হবে।
হ্যাঁ,
সেজন্য মানে এটা হয়তো দর্শকরা সকলেই আমাদের এই কথার সাথে একমত হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এখানে কোন ই ছিল না, সে মজলুম ছিল, তার উপর জুলুম করা হয়েছে। যাই হোক, বলেছেন
ওই আয়াতটি আমি আজকে এড করব, যেহেতু আপনি এটা বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি তো পবিত্র। আসলে দেখেন সাহাবায়ে কেরাম বলেন এবং তাহলে জাইদ বলেন, এনারা দুষ্টিকে পবিত্র, আল্লাহ তাআলা এনাদের কেমন মর্যাদা দান করেছেন, এনাদের সম্পর্কে কোরআনে পাকে কত, এনাদের শানে কত আয়াত নাযিল হয়েছে।
সুবহানাল্লাহ।
তাহলে বাইত সম্পর্কে যে আয়াত নাযিল হয়েছে, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আহজাবের 33 নং আয়াতে 22 নম্বর পারায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তো এটাই চান হে নবীর পরিবার বর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদের পবিত্র করে খুব পরিষ্কার করে দেবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনার ইমাম তাবারানী রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, অর্থাৎ হে আলে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলা চায় যে আপনাদের নিকট থেকে মন্দ কথা খারাপ বিষয় সমূহ দূরে রাখবেন এবং আপনাদের গোনাহের ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র করে দেবেন। যেখানে আল্লাহ তাআলা ইনাদেরকে গোনাহ থেকে দূরে রাখছেন, আল্লাহ তাআলা ইনাদেরকে মন্দ বিষয় থেকে দূরে রাখছেন, আমরা তাদের বিষয়ে কিভাবে খারাপ ধারণা করতে পারি? যদি আমাদের অন্তরে ইনাদের বিষয়ে কোনো মন্দ ধারণা আসে, তাহলে এটা 100% হতে হবে শয়তান আমাকে অস্ত্র দিচ্ছে, শয়তান আমার ঈমান বরবাদ করার জন্য আমাকে বিভিন্ন কুমন্ত্রণা দিচ্ছে। এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের বাঁচতে
হবে। হুজুর যে একটা কালাম লিখেছেন, যে আলা হযরত কত সুন্দর ভাবে আহলে সুন্নাত কা বেরা পার হে
হাবে হুজুর, এগে সুন্নাত কা হে বেরা পার আসহাবে হুজুর, এগে সুন্নাত কা হে বেরা পার আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরত রাসূল আল্লাহ কি।
শুধু তাই নাই বাপু, আপনার সদরুল আফাজি হযরত আল্লামা মাওলানা শেখ মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা বলেন, এই আয়াত আহলে বাইতে কিরামদের ফজিলতের উৎস এবং জানা গেল যে সকল মন্দ চরিত্র এবং অবস্থা থেকে এদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। অনেক অন্য হাদিস শরীফে এভাবে বর্ণিত রয়েছে, শুধু অন্য হাদিস অনেক হাদিস শরীফে এটা বর্ণিত রয়েছে, আহলে বাইত জাহান্নামের জন্য হারাম, অর্থাৎ আহলে বাইতরা জান্নাতি এবং এটাই সেই পবিত্রকরণের উপকারিতা এবং এটি পরিণাম, আর যা তাদের পবিত্র অবস্থার যোগ্য নয় তা থেকে আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে রাখতেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার বড় বড় আলিমগণ বলেন, এরা তো আমাদেরকে এটা স্পষ্ট করে দিচ্ছে, আহলে বাইতগণ সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা এনাদেরকে পবিত্র করে রেখেছেন, গুনাহ থেকে পবিত্র করে রেখেছেন, মন্দ থেকে পবিত্র করে রেখেছেন। যখন আল্লাহ তাআলা এনাদেরকে পবিত্র করে রেখেছেন, সেখানে আমি আর আপনি এনাদের সম্পর্কে কুধারণা করার, অন্য কোনো ধারণা করার, যে ধারণা করলে কষ্ট পাবে, যে ধারণা করলে ওনাদের বিষয়ে আমাদের ইমানে ক্ষতি হবে, এরকম ধারণা করার আমি আর আপনি কে? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, শয়তান আমাদেরকে আমাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে আমাদের ঈমানকে বরবাদ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এখানে অন্য কোনো কিছুই নাই, সর্বদা এটা আমাদের অন্তরে রাখা উচিত যে আহলে বাইত এরা হচ্ছে সমস্ত আমাদের ঈমানের পুত্র এবং আহলে বাইতগণ জান্নাতি, আহলে বাইতকে আল্লাহ তাআলা এরকম মন্দ চরিত্র থেকে পবিত্র করে রেখেছেন, আহলে বাইতগণ এরা হচ্ছে যেভাবে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত নয় শুধু, এরা হচ্ছে জান্নাতি এবং
জান্নাতের যুবকদের সরদার।
জান্নাতে যদি আমরা যেতে চাই, ইনাদের মহব্বত করে, ইনাদের মহব্বত দ্বারা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে।
ইদ্রিস পরিণাম শুনতেছিলাম, আরো শুনবো। আমাদের সাথে মাওলানা ইদ্রিস ভাই রয়েছেন। ইদ্রিস ভাই, পরিণাম সম্পর্কে।
জি বাবু, আজকে এমন একটা বিষয় আপনি নিয়েছেন টপিক, এমন একটা বাহিনী সম্পর্কে আলোচনা হচ্ছে, যেই বাহিনীদের কথা স্মরণ আসতেই মোমেন আশিক রাসূলদের অন্তরে আগুন লেগে যায়। কারণ বিশ্বের জমিনে এক বিরল ঘটনা, বিরল কাহিনী, এই বাহিনী
ঘটেছে, সকল ঘটনার হয়তো ঊর্ধ্বে এই ঘটনা,
ঊর্ধ্বে যত ঘটনা পৃথিবীতে ঘটেছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, জুলুম ঘটেছে, তার মধ্যে একটা বিরল ঘটনা ঘটেছে এই বাহিনীর হাতে।
জি,
এই বাহিনী এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটা এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত আগত সমস্ত আশিকের রসুলের অন্তর খেপে উঠে। যদি এই ঘটনা এখন ঘটত, সমস্ত আশিকের রসুলরা ওই কারবালার জমিনের মধ্যে উপস্থিত থাকত। তো বাপু, মূল কথা হচ্ছে এই বাহিনী নির্যাতনের শেষ রাখেনি, সেটার পরিণতিও তাদেরকে ভোগ করতে হয়েছে। কেন, একটা প্রবাদ বাক্য আছে, যে সে করণি হ্যাঁ সে বর্ণি হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, কামা তাদের উত্তোদন, যেমন করবে তেমনই ফল পাবে। তাদের কর্ম যেমন ছিল ফলও তেমন হয়েছে, এটা থেকে আমাদের অসংখ্য মাদানীপুল অর্জন করা শিখতে হবে। অনেক মাদানীপুল রয়েছে আমাদের, অর্জন করার সুযোগ রয়েছে। যেমন এজিদ বাহিনী যে ঘটনা ঘটেছিল, যেটা আপনি এখন কিছুক্ষণ আগে বলেছেন, যেটা সাধারণ মানুষ অনেকেই আছে মনে করে থাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ক্ষমতার লোভে এমনটা করেছেন, ওটা মানুষ উল্টা বুঝে থাকে। মূলত এজিদ এবং এজিদের বাহিনী তাদের এই লোকটা ছিল, লোভের বশীভূত হয়ে তারা এমন ঘটনা ঘটাতে পেরেছে। কারণ লোভ হচ্ছে ওটাই যেটা নিজের ভাগের যেটা অংশ, যেটা পাওয়ার পরে অপরের অংশ পাওয়ার লালসা করা। এজিদ তার অংশ পাওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু যে মসনদের যেটার উপযুক্ত ছিলেন, সেটার ভাগিদার হওয়ার জন্য সে চেষ্টা করেছে, আর সে লোভে তাকে ডুবিয়েছে এবং সেটার পরিণতি অত্যন্ত ভয়ানক হয়েছে। ইতিহাস সাক্ষ্য, এজিদ যে আপনার কালো ইতিহাস সৃষ্টি করেছে, সেখান থেকে সে রেহাই পায়নি। সে নয় শুধু, তার বাহিনীর মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল দুনিয়ার লালসায় ডুবি হয়ে, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার রুফাকা যারা সুরাকা ছিলেন, আহলে বাইতে রসুলের সদস্য যারা ছিলেন, তাদের উপর নির্মম নির্যাতন করেছেন, সেটার পরিণাম তাদেরকে ভোগ করতেই হয়েছে। দুনিয়াতে তারা লাঞ্ছিত হয়েছে, আখেরাতে তো নিশ্চিত লাঞ্ছিত হবে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন পাকের আয়াতের খোলাসা আমি বলতেছি, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন, আল্লাহ প্রিয় মেহবুবকে, হে মেহবুব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি যে দিনের তাবলিগের কষ্ট তাদের উপর করেছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য যে কষ্ট সাধন আপনি করেছেন, সেটার বিনিময়ে আপনি তাদের থেকে কিছু চান না। হ্যাঁ, তাদের থেকে আপনার আহলে বাইতে রসুলের, আপনার পরিবার বর্গের ভালোবাসা আপনি চান। আল্লাহ তারা তো ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু আফসোস হচ্ছে এজিদ বাহিনী সবকিছু জেনে শুনেও দুনিয়ার লালসার মুখে পড়ে, দুনিয়ার লোভের মুখে পড়ে তারা ভুলে গিয়েছিল। কারণ তাদের সামনে একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর এক একটা জিনিস প্রকাশ পাচ্ছিল, যেটা আমাদের আরাফাত ভাই বলছিলেন, অর্থাৎ একজন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করার দৃষ্টান্ত পোষণ করলো, তখন তার এমন পরিণতি হলো সাথে সাথে তাকে মৃত্যু মুখে, একেবারে নাপাক অবস্থায় মৃত্যু মুখে পতিত হতে হলো। তাই আমাদের উচিত লোভ থেকে বেঁচে থাকা। যেভাবে আমরা বনি ইসরায়েলের এক বুজুর্গ বালআম বিন বউরা ঘটনা শুনেছি, মুস্তাজিব দাওয়া একজন শখসিয়ত ব্যক্তি ছিলেন, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, কিন্তু লোভের বশীভূত হয়ে যখন সেই ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য হাত উঠিয়ে দিয়েছে, লোভ তাকে নিয়ে ডুবিয়েছে। একজন মুস্তাজিব দাওয়া যার দোয়া আল্লাহ কবুল করতেন লোভের কারণে, এজিদ এবং এজিদ বাহিনীর যে পরিণতি হয়েছে তা লোভ ছাড়া আর কিছু।
ইতিহাস সাক্ষ্য এটা, জি, গোলাম মোস্তফা আমাদের সাথে রয়েছেন, এজিদের পরিণাম।
জি, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুমাম, হযরতে সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমুল হারাম শুক্রবার 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালার প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফেলার তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খননকৃত খন্দকে প্রজ্বলিত আগুনের দিকে ইঙ্গিত করেছিল এক বেয়াদব ইয়াজিদি, বেপরোয়া ভাবে বকাবকি করতে লাগলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেয়াদবির দৃশ্য দেখে তার কাফেলার একজন নিবেদিত প্রাণ যুবক হযরত সাইয়েদুনা মুসলিম বিন আওস সাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নরাদম ইয়াজিদের মুখে তীর নিক্ষেপের জন্য হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর নিক্ষেপের অনুমতি না দিয়ে বললেন, আমি আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করতে চাই না। অতঃপর হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার শাস্তি এইভাবে দিলেন যে সে নরাদম গোড়ার পা মাটির একটি গর্তে পতিত হয়ে গেল আর ঘোড়াটি প্রচন্ড বেগে ধাক্কা খেল, ফলে সে নরাধম বেয়াদব ঘোড়ার পিঠ থেকে পড়ে দরাশয় হলো আর তার পা দুটি ঘোড়ার রেকাবের সাথে আটকে গেল, আর ঘোড়া তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সে খন্দকের লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আর সে নরপিশাচ আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার এই করুণ পরিণতি দেখে ইমামে আলী মাকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় শুকর আদায় করলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং বলেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমার চোখের সামনে নবী পরিবারের বেয়াদবি করার শাস্তি তুমি এভাবে দিলে।
আসলে ইজিদের পরিণাম তো ভয়ানক ভয়ানক পরিণাম, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ইতিহাস সাক্ষ্য। আর শুনতেছিলাম, আরাফাত ভাইয়ের কাছে যাব।
জি বাপু, আসলে এই ইজিদ এবং ইজিদের বাহিনী যারা ইজিদকে অনুসরণ করেছে, আমরা যদি দেখি এরা তো সবাই, এগুলোর মূল কারণ হচ্ছে আপনার লোভ। আর লোভ সম্পর্কে আপনার এখানে আল জামিয়া সাগির লি সুয়ুতির মধ্যে হযরত সাইয়েদুল হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা নিজেকে মুরসাল ভাবে এটা বর্ণিত রয়েছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, দুনিয়ার ভালোবাসাই সকল পাপের মূল। আর এই ইজিদ একই এরকম ছিল যে এ সর্বদাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মত্ত ছিল, এই কারণে সে লোভ লালসায় উন্মাদ হয়ে রাজত্ব অধিপত্য যশকেদের এগুলো লোভে সে পড়ে গিয়েছিল। সে জানতো না এগুলোর করুণ পরিণতি কি হবে। সে তার সঙ্গীদেরকে নিয়ে নির্দয়ভাবে হত্যা করে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যারা ছিলেন তাদের উপর অনেক অনেক সে কি করলো, আপনার নির্যাতন করলো, কষ্ট দিল, কিন্তু সে জানতো না এটা বেশি দিনের জন্য ছিল না, এটার কি পরিণতি হতে পারে। এবদ নসিব ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস ক্ষমতার আসনে বসে শাসনের নামে বিভিন্ন সে যত গুনাহের কাজ সে করে গিয়েছিল, পরিশেষ সে 39 বছর বয়সে সে মৃত্যু মুখে পতিত হয়। তার মৃত্যুর সম্পর্কে মৃত্যুর একটি কারণের মধ্যে কিতাবের মধ্যে যে কারণগুলো বলা হয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে সে একজন রোমান বংশের যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু সেই মহিলা তাকে একেবারে অন্তর থেকে ঘৃণা করত। একদিন সে কোনো বাহানা করে সেই মহিলা ইয়াজিদকে আপনার একটি স্থান একটি মরুভূমিতে একেবারে নিয়ে গিয়েছিল। সেই মরুভূমির অবস্থা এমন ছিল যে ঠান্ডা এবং শীতল আবহাওয়া, আর সেই আবহাওয়ার কারণে ইয়াজিদকে একেবারে ক্লান্ত অবসন্ন করে ফেলল, সেই আবহাওয়া ইয়াজিদকে একেবারে আপনার ক্লান্ত করে ফেলল, আর সেই কারণে সে মাতালের মতো পাগলের মতো মাটিতে লুটে পড়ল, আর সেই মহিলাও সুযোগ হাতছাড়া করল না। যে পাপিষ্ট নিমক হারাম সে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দহিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করতে কোনো চিন্তা করেননি, যেমন ইচ্ছা তেমন করে আল্লাহ রসুলের নাতিজানকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রসুলের নাতিজানের সাথে ওয়াফাদারি করেননি। তো এই বলে সে যুবতী মহিলা তার ধারালো ছুরি দ্বারা ইয়াজিদের অপবিত্র শরীর টুকরো টুকরো করে তা মরুভূমিতে ফেলে চলে আসলো। কয়েকদিন যাবৎ তার মৃতদেহ চিল কাকের খোরাকে পরিণত ছিল। অবশেষে কবর পেয়ে তার অনুচরেরা সেখানে পচে তার ক্ষত বিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসলো। এই যে এটা একটি কিতাবের মধ্যে এভাবে এটা বর্ণিত রয়েছে।
আসলে পরিণতি কেন হবে না রাফত ভাই? ইজিদের ব্যাপারে আলোচনা হচ্ছে, ইজিদের তো স্বভাব ভালো ছিল না, এর তো অনেকগুলো মন্দ স্বভাব ছিল।
জি জি,
তো কিতাবে পাওয়া যায় অনেকগুলো মন্দ স্বভাবের মধ্যে কতগুলো মন্দ স্বভাব হচ্ছে, সে মদ্যপায়ী ছিল,
জি,
সে গান বাজনা অভ্যস্ত ছিল,
জি,
সে সুদ খাওয়া এই কাজে ছিল, সে নামাজ রোজা এর ধারদারি ছিল না, পাবন ছিল না। তো এই যে অবস্থা, তো তার পরিণতি এরকম হবে কার? আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন হয়তো অনেকে মানে এজিদের কথা যখন চলে না অনেকের হয়তো দিল জ্বলে, তাহলে বুঝতে হবে যে কারো যদি আমাদের কথা শ্রবণ করে, এটা মানে না বললেই নয়, কারো যদি এজিদের মানে করুণ পরিণতি সম্পর্কে শুনে কারো দিল জ্বলে, কারো যদি দিল জ্বলে যে এটা কি মানে কি হলো, হয়তো
মানুষ কষ্ট করা উচিত কি আমার মহব্বত কি ইয়াজিদের প্রতি, ইয়াজিদের প্রতি, আহলে বাইতের প্রতি,
আহলে বাইতের
প্রতি নিজেকে প্রশ্ন করা উচিত,
প্রশ্ন করা উচিত, যেহেতু আহলে বাইতের এতগুলো শান ও মান, আমরা মুসলমান হিসাবে জান্নাতে যেতে চাই না, জান্নাতে যুবকদের সরদার যে হবে তার ব্যাপারে একটু বিন্দু পরিমাণ আমাদের কিভাবে এটা হতে পারে এটা বুঝে আসে না।
আমরা বাপু আমাদের মা বাবাকে অর্থাৎ আমরা যাকে মহব্বত করি এরকম কোন ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় আমাদের সহ্য হয় না। সেখানে আপনার নবী পরিবার আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা, আমার রাসূল যাকে ফুল বলেছেন, আমার রাসূল যাকে জান্নাতের সরদার, এরকম আল্লাহ রাসূলের মহব্বতের নাতিজা ইনাদেরকে ইনাদের সাথে এরকম ব্যবহার করেছে, এরকম ব্যবহার করার এরপরও যদি এদের প্রতি মহব্বত থাকে তাহলে চিন্তা করতে হবে আমার ইমানের হালত কি।
এদের মহব্বত যাদের অন্তরে থাকে আমি মনে করি তাদের বিন্দুমাত্র ইমানের ছোঁয়া থাকতে পারে না, কারণ যার বিন্দুমাত্র ইমানের কোন ছোঁয়া থাকবে সে কখনো এদের ভালো অন্তরে থাকতে পারে না। এদের যে ঘটনা ঘটিয়েছে ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত আহলে বাইতের রাসূলকে যেভাবে শহীদ করেছেন এরপরেও মুসলমান নামদারি কোন মুসলমানের অন্তরে এদের জন্য মায়া থাকবে সেটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে না।
যাই হোক, এদের পরিণাম শুনছি আমরা, দর্শকদের কল আমরা নিতে যাচ্ছি, জি কল শুনে দিন আমার।
আমি রান্না থেকে ফোন করেছি, আমার নাম পলক, আমার মা এই চ্যানেলটি সারাদিন দেখে, এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, আপনি আমাকে একটা নাচ শুনিয়ে দিন, ভালো লাগে কি অনুভূতি।
ইনশাল্লাহ তা আমরা চেষ্টা করব নাচ শোনানোর জন্য। আর অনেকেই মাদানী চ্যানেল দেখে থাকেন, নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিয়ে থাকুন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়গুলো, ইমান ও আকাইদ পাকাপোক্ত হবে, আমল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায়। যে আলী ভাই আমাদের সাথে রয়েছেন, আলী ভাই আজকের যে বিষয় অনেকক্ষণ ধরেই আপনি শুনছেন, আপনি কি বলতে চাচ্ছেন?
জি বাপু শরীফ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি আর আযাবে গ্রেফতার হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তার বিদ্বেষ পোষণ করা। হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে ছিলেন, এক ইয়াজিদি পাপিষ্ঠ হাবিব হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, দেখো ফুরাত নদীর পানি কিভাবে প্রবাহিত হচ্ছে, খোদার কসম তোমাকে এক ফোঁটা পানিও দিব না, যার নানা হাউজে কাউসারের মালিক, তার নাতিকে কি বলা হচ্ছে এক ফোঁটা পানিও দিব না, তারা কত বড় পাপিষ্ঠ, কত বড় নিকৃষ্ট ছিল, বলছে এক ফোঁটা পানিও দিব না, তাদের অন্তরে দয়া মমতা বলতে কিচ্ছু ছিল না, তারা কত নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই সে কষ্ট দিল আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব তার উপর চলে আসলো, তার ধরন এমন হলো সে পাপিষ্ঠর ঘোড়া লাগাম ছিঁড়ে দৌড় দিল, সে পাপিষ্ঠ হাবিব ঘোড়াকে ধরার জন্য ঘোড়ার পিছু নিল, দৌড়তে দৌড়তে দৌড়াতে দৌড়াতে সে কি হলো হয়ে পড়লো পিপাসার্থ হয়ে পড়লো, পিপাসায় কাতর হয়ে পড়লো আর ছটপট ছটপট করতে লাগলো, যখন তাকে পানি পান করানোর চেষ্টা করা হলো সে পান পানি করতে পারলো না, আল্লাহ তাআলা আযাব চলে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বললো, পানি দিব না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পানি থেকে বঞ্চিত করে দিলেন, পানি পান করানো হচ্ছিল সে পান করতে পারছিল না,
কিভাবে পারবে তাহলে এই যে বেয়াদবি লোক আচরণ,
হ্যাঁ পিপাসার্থ হয়ে মারা গেল।
এই হচ্ছে আসলে এজিদের পরিণাম, আরো অনেক ভয়াবহ রয়েছে। এজিদের যে পরিণতিগুলো হয়েছিল এর মধ্যে একটা ছিল সে মদ পান করত। এই মদ পানের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বিভিন্ন কিতাবের মধ্যে ই রয়েছে যে এজিদের একটি মন্দ স্বভাব এই মদ পান।
জি,
যদিও মদ পান করা অকাট্য হারাম এবং এটা হালাল মনে করা এটা কুফরি, তো দুর্ভাগ্য সত্ত্বেও এই যে এজিদের এই মন্দ স্বভাব মদ পান করা, এই মদ পান করা মদ্যপায়ী আমাদের সমাজেও রয়েছে, এটা কিন্তু ইয়াজিদের পরিণাম, ইয়াজিদের একটা মন্দ স্বভাব।
জি,
সেই মন্দ স্বভাবটা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে। তো আজকের এই বিষয়ে, আজকের অনুষ্ঠান থেকে দর্শকদেরকে মাদানী ফুল দিতে চাচ্ছি যে ইয়াজিদের মন্দ স্বভাবগুলোতে স্বভাবগুলো আমাদের পরিহার করতে হবে। এই মদ্যপায়ী, যারা মদ্যপান করে তাদেরকে বুঝাতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মন্দ কাজের মূল হলো মদ, এই মদ থেকে বাঁচো, কেননা তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার ইবাদত করত এবং মানুষের থেকে দূরে থাকত। কিন্তু এই যে অবস্থাটা, এটা অনেক বড় একটা হাদিস, দূরে থাকত এবং এক মহিলা তার প্রেমে পড়ে গেল এবং তার নিকট খাদিমকে বলে পাঠাও যে আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকছি। সুতরাং সে আবিদ সেখানে পৌঁছে গেল, যখনই সে কোনো দরজা দিয়ে প্রবেশ করত তবে তার জন্য ওই দরজা বন্ধ করে দেওয়া হতো। তো এই মহিলা আবিদকে বলল, ওই ইবাদত গুজার ব্যক্তিকে বলল যে আমি তোমাকে কোনো রকম সাক্ষ্য দেওয়ার জন্য ডাকিনি, বরং এজন্য ডাকিয়েছি যে তুমি এই যুবককে হত্যা করে আমার সাথে বেবিচারে লিপ্ত হবে, অথবা মদের শুধুমাত্র একটি ঢোক পান করবে। যদি তুমি অস্বীকার করো তবে আমি চিৎকার করব এবং তোমাকে অপমান করব। যখন ওই ব্যক্তি দেখলো যে তার নিকট থেকে, এই মহিলা থেকে বাঁচার কোনো উপায় নেই, তখন সে মনে করলো যে আমি ব্যক্তিকে হত্যা করব, হত্যা করার কোনো প্রয়োজন নেই, আমি এক ঢোক মদ পান করেন, এটা মানে সহজ, তিনি সহজ মনে করলো, সহজতা বেছে নিল। যখনই ওই মদ পান করলো সে আরো চাইলো, মদের মধ্যে এমন কিছু মিশ্রিত হয়ে যায় তাকে আপনার খেতেই মনে চায়। যখন পান করে মানুষ আরো পান করতে মনে চায়, আরো পান করতে মনে চায়, এর মধ্যে এমন একটা জিনিস ব্যবহার করা হয়, অভ্যস্ত হয়ে যায়। তো ওই আবিদ ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে গেল, সে আরো চাইলো আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও, অর্থাৎ সে ওই আবিদ ব্যক্তি মাতাল হয়ে গেল, মদ্যপায়ী, মানে মদ পান করতে করতে ই হয়ে গেল। তো পরিশেষে ব্যভিচারেও লিপ্ত হলো এবং ওই ব্যক্তিকে হত্যাও করলো। তো এ থেকে বোঝা যায় যে মদ পান, আল্লাহ রাসূল বলতেছেন যে মদ পান থেকে বেঁচে থাকো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা শপথ, ঈমান ও মদ্যপান দুটি কোনো ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না, হ্যাঁ শীঘ্রই একে অপরকে বাহির করে দিবে। ঈমান এবং মদ্যপান এটা একত্রিত হতে পারে না, ঈমানও থাকবে আবার মদ্যপানও করবে, এটা হতে পারে না। তো সেজন্য আমাদের সমাজকেও এই মদ পান করা থেকে বাঁচাতে হবে। এটা ইয়াজিদের একটা বড় মন্দ স্বভাব ছিল, সে মদ পান করত, এই মদ পান করা থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, নেশাগ্রস্ত থেকে বাঁচাতে হবে। আমাদের যুব সমাজকে নেশার দিকে চলে যাচ্ছে, শুধু এই মদ যে নেশাগ্রস্ত করে এরকমের নয়। আজকের আমাদের সমাজের মধ্যে, আমাদের এর মধ্যে দেখা যায় যে বিভিন্ন নেশা দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য বিরাজ করছে। নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটিতে রয়েছে, তো তারা এই জিনিসগুলো বেশি গ্রহণ করে থাকে, মানে বেপথে চলে যায়, মা বাবা তার দিকে লক্ষ্য নেই, মানে স্যারদের কোনো লক্ষ্য নেই, ওস্তাদদের কোনো লক্ষ্য নেই, তাদের প্রতি কোনো দৃষ্টি নেই, তারা কিন্তু এই মদপানে অভ্যস্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যার দরুন আমাদের সমাজ আজকে কলুষিত হচ্ছে। তো আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের এলাকাকে, আমাদের দেশকে এই নেশাগ্রস্ত থেকে বাঁচাতে হবে। আর সেজন্য আপনাকে, আমাকে সোচ্চার হতে হবে। আমরা যদি নিজেরা সোচ্চার হই, তাহলে ইনশাআল্লাহ তারা এই সকল গুনাহ থেকে আমাদের সমাজ বাঁচবে ইনশাআল্লাহ তারা। কেননা হতে পারে আমার ভাই মদ পান করছে, হতে পারে আমার ভাই নেশা জাতীয় দ্রব্য এগুলো খাচ্ছে, তো আমি বারণ করছি না, আমার সমাজের কেউ ছোট ভাই এটা সাথে জড়িত হয়ে গিয়েছে, আমি তাকে সাহায্য করছি না, পরিশেষে কি পরিণাম হচ্ছে, আল্লাহ আকবার। সেজন্য দর্শক শ্রোতা, এজন্য আরজ করব যে এই ইয়াজিদিদের যে একটা মন্দ স্বভাব মদ পান, এই মদ পান করা থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সমাজকে বাঁচাবো ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, আর একটা কথাই পরিশেষে বলবো দর্শকবৃন্দ, আমরা আহলে বায়াতের পক্ষে থাকি, আহলে বায়াতকে মুহাব্বত করি, আহলে বায়াতের মুহাব্বতই হচ্ছে ঈমানের দাবি, ঈমানে কামিলা হওয়ার জন্য আহলে বায়াতের মুহাব্বত আমাদের খুবই জরুরি। সেজন্য ইয়াজিদি পাপিষ্ট, তার কোনো মুহাব্বত আমাদের দিলে তো রাখা যাবেই না, কেউ যদি বলেও তাকে আমাদেরকে তার মহব্বত দিল থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের দিলের মধ্যে আহলে বাইতের মহব্বত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, নসিব করুক, আল্লাহ তালা আমার দুনিয়া আখেরাত উত্তম করুক। আমিন বিজাহি নবী কিরামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিই।
কারবালার শহীদ তোমাদের কে সালাম, কারবালার শহীদ তোমাদের কে
واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك يا رب العالمين. আমাদের এবং আমাদের প্রিয় মা বাবা এবং সকল মুসলমান উম্মতের গুনাহকে মাফ করো। আমাদের আশাকে বসাকে অনুষ্ঠানকে তোমার দরবারে কবুল করো। আমাদের সকলের সিনাকে মদিনা বানিয়ে দাও। আহলে বাইতের মহব্বত দ্বারা মুনাওয়ার করে দাও। ইল্লাহাল আলামিন বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও।
আমিন।
কহতে রহতে হে দুআ কে ওয়াস্তে বান্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসম মজবুর কি এই বারকাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي وعلى صلى الله عليه وسلم صلاه وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله
اهل سنت کا بیڑا پار اصحاب حضور نجم ہے اور نام ہے عترت رسول اللہ